হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
হ্যালো ওয়াশিংটন শুরু করছেন উপস্থাপক শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতি, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা যেসব ইস্যু ও চ্যালেঞ্জের সম্মুখীন। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি। ফ্লোরিডায় আছেন ড জিল্লুর রহমান খান, তিনি উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজ বুশ প্রফেসর এমেরিটাস এবং একজন ডেমোক্র্যাট। ড জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য।
আর আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ড এতেশাম চৌধুরী, তিনি ইরাকে নির্বাচনের সময় উপদেষ্টা ছিলেন। নির্বাচন বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ এবং রিপাবলিকান পার্টির জন্য কাজ করেন। ডক্টর এতেশাম চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা 2026193062 এই নম্বরে সরাসরি টেলিফোন করুন প্রশ্ন করার জন্য। তাহলে শুরু করা যাক। তবে দুজন অতিথিকে একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের উত্তর যদি একটু সংক্ষিপ্ত রাখেন তাহলে ভালো হয়, যেহেতু আমাদের লাইনে অনেক টেলিফোন আছে। বেশ, প্রথম প্রশ্নটা নেওয়া যাক।
ইভান রহমান বলছি এলিকেট সিটি মেরিল্যান্ড থেকে। 2008 সালের নির্বাচনে প্রার্থীদের কাছে ভবিষ্যতে আমেরিকার ইরাক নীতি কি হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, কিন্তু ডেমোক্রাট এবং রিপাবলিকান দল এবং তাদের প্রার্থীরা কেউই সরাসরি এটার জবাব দিতে পারছেন না বলে আমার ধারণা। আমার মনে হয় আগামী নির্বাচনে এটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার প্যানেল এর মতামত শুনতে আমি আগ্রহী। ধন্যবাদ।
ইভান রহমান এলিকট সিটি মেরিল্যান্ড থেকে কল করেছেন এবং তিনি বলছেন যে ইরাক নীতি হবে, তিনি মনে করেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর এতেশাম চৌধুরী,
আপনাকে অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্রের এখনকার যে নির্বাচনের প্রস্তুতি চলছে আগামী বছর 2008 সালের নির্বাচনের জন্য, সেখানে বিদেশ নীতি হিসাবে ইরাকের একটা বিশিষ্ট ভূমিকা আছে, কারণ ওখানে একটা যুদ্ধ হচ্ছে এবং সেখানে একটা নতুন সরকারকে, একটা দেশকে নতুন করে দাঁড় করানো, তার সিকিউরিটি ফোর্স, আর্মি, এটা অনেক সমস্যা। সেটা নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি তারা প্রত্যেকেই আলোচনা করছে, তাদের বিভিন্ন ধরনের মতামত আছে। রিপাবলিকান পার্টির যে মতামতটা তারা এখন বলছে, তারা বলছে যে আমরা ইমিডিয়েটলি অত তাড়াতাড়ি ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করার পক্ষে নই। প্রেসিডেন্ট বুশ সেদিন তার ভাষণেও সেটা বললেন। আর এদিকে অন্য পার্টি, ডেমোক্রেটিক পার্টি, তারা বলছে আমাদের একটা টাইম টেবলের মধ্যে আমেরিকান সৈন্য ইরাক থেকে চলে আসা উচিত। আমেরিকান সৈন্যরা চলে আসবে সে ব্যাপারে কোনো দ্বিমত নাই দুই পার্টির মধ্যেই, কিন্তু সময়ের ব্যাপার এবং টাইমিংটা, যেটা ডেমোক্রেটরা বলছে ইমিডিয়েটলি বা 2008 সালের সামার বা গ্রীষ্মকালে যেন চলে আসে, আর রিপাবলিকানরা বলছে যারা, যেহেতু ওখানে কমান্ডাররা যেহেতু এলাকায় আছে, তারা বলতে পারবে কোন সময়টা কোন সৈন্য কখন ফিরে আসবে, যাতে করে ইরাকের নিজস্ব সিকিউরিটিটা আরো বাড়ে। সেই তর্ক এবং সেই ইয়েটা, আলোচনাটা এই নির্বাচন পর্যন্ত গড়াবে 2008 সালে যখন নভেম্বরে নির্বাচনটা হবে। জনগণ, আমেরিকার যারা নাগরিক, তারা যখন ভোটটা দেবে তখন তারা সেই সময়টায় চিন্তা করবে যে কোন পার্টির পজিশনটা দেশের, আমেরিকার নিজের স্বার্থের জন্য প্রয়োজন। সেই বিচার করে যখন ভোটাভুটি হবে তখন তারা নিশ্চয়ই সেইভাবে ভোট দেবে। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে আমেরিকার থেকে, ইরাক থেকে আমেরিকান সৈন্যরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কারণ সিকিউরিটির সমস্যা এখনো সমাধান হয়নি। আর পার্টিগুলি শুধু একটা ইস্যুতেই যে কথা বলছে তা নয়, ইরাক নিয়ে যেমন কথা বলছে ঠিক তারা দেশের অন্যান্য, যেমন ইমিগ্রেশন ইস্যু বা অধিবাসী যেটা, তারপরে মধ্যপ্রাচ্যে জেনারেলি যেটা একটা পিস হওয়া দরকার প্যালেস্টিনিয়ান, আরব এবং ইসরায়েলিদের মধ্যে, সেই পিসটা এখনো অত সামনে এগোচ্ছে না। প্যালেস্টাইনের সমস্যা আছে, ইরাকের, ইসরায়েলের সমস্যা আছে, এগুলিও এই সমস্ত ডিবেটের মধ্যে অনেক প্রমিনেন্ট রোল প্লে করবে। সুতরাং আমাদেরকে আরো অন্তত 6 থেকে 8 মাস অপেক্ষা করার পরে বোঝা যাবে দুইটা পার্টিরই পজিশনটা কত ক্রিস্টাল ক্লিয়ার হবে। এই মুহূর্তে এটা বলা আসলে সম্ভব নয়। আপনাকে অনেক ধন্যবাদ।
ডক্টর জিল্লুর রহমান খান, আপনি কি মনে করেন যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের সামনে ইরাক বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ?
নিঃসন্দেহ, কারণ এখানে আমেরিকানদের এখন পর্যন্ত মৃত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4,000 কাছাকাছি, 3,700 মতন, আর পঙ্গু হয়েছেন প্রায় 26,000 মতন, এবং এর একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে। এবং তারা বলছেন যে কি উদ্দেশ্য, কি আমরা যে গেলাম তেলের জন্যই, প্রথম উদ্দেশ্য ছিল তেল, এবং এই তেলের জন্য কতখানি স্যাক্রিফাইস করা যেতে পারে। এবং ডেমোক্রেটসও বলছেন যে আমাদের স্বার্থের জন্য, ন্যাশনাল সিকিউরিটির একটা বিরাট জিনিস, ন্যাশনাল ইন্টারেস্ট একটা বিরাট জিনিস, স্বার্থের জন্য আমাদের কিছু সংখ্যক সৈন্য রাখতেই হবে, কারণ যে অয়েল সিকিউরিটির ব্যাপার একটা আছে, বিরাট জিনিস। কিন্তু তার বলে 168,000 সৈন্য রাখার কোন যুক্তিকতা নেই। এবং তারা বলছেন যে এই 8-10 ব্রিগেড যদি রাখা যায় তাহলে ট্রেনিংটা সমাপ্ত করা যাবে। এবং জেনারেল জোনস এর রিপোর্টে আমরা দেখছি যে তিনি বলছেন যে ন্যাশনাল পুলিশটা একেবারে অকর্মণ্য, এবং এই যারা মিলিশিয়াস ঢুকে পড়েছে এবং তার কোন কাজ হচ্ছে না, এবং উনি তো ডিসব্যান্ড করবার রেকমেন্ডেশন দিয়েছেন ন্যাশনাল পুলিশ 20,000 মতো। কিন্তু 152,000 যে আপনার ইরাকি সৈন্যদের যারা ট্রেনিং দেওয়া হচ্ছে, জেনারেল জোনস বলছেন যে এরা উন্নতি দেখানো হচ্ছে, কিন্তু উন্নতি হলেও তারা কতটুক সিকিউরিটি মেনটেন করতে পারবে আমেরিকান উইথড্রলের পরে সেটা তিনি খুব একটা কনফিডেন্ট নন। কিন্তু তুমি বলছেন যে এদের উন্নতি হচ্ছে, অথচ বোধ হয় 18 মাসের মধ্যে হয়তোবা তারা একটা পর্যায়ে আসবে যখন তারা সিকিউরিটিটা তারা ম্যানেজ করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেটসরা যতই চান না কেন, তাদের ভোট তো নেই, তারা মেজরিটি তারা করেছেন সেনেটে, 52টা ভোট তারা জোগাড় করেছেন একটা টাইম টেবিল দেবার জন্য, উইথড্রল উইদিন 2008। কিন্তু ফিলিবাস্টার করে রিপাবলিকানরা সেটা মানচাল করে দিয়েছেন, এবং ফিলিবাস্টার যদি আপনি বন্ধ করতে চান তাহলে ক্লোচার মোশনের দরকার। ক্লোচার মোশনের জন্য আপনার 3/5 অব দ্য ভোট, তো 100 জনের মধ্যে 3/5 হচ্ছে 7টা ভোটের দরকার। এবং ক্লোচার করার পরেও প্রেসিডেন্ট বুশের ক্ষমতা আছে ভিটো দেওয়া, এবং ভিটোকে আপনার যদি করতে চান, যদি ওভাররাইট করতে চান, তাহলে আপনার দরকার 2/3 মেজরিটি। আর 2/3 মেজরিটি মানে হচ্ছে 67টা ভোট। এখন তাদের মেজরিটি হচ্ছে টাই টাই মেজরিটি, 51 জন ডেমোক্রেটস আর আপনার 49 হচ্ছে রিপাবলিকান, তার একজন তারা ইন্ডিপেন্ডেন্ট জোগাড় করেছেন, 52 তাদের ভোটস আছে, তাদের 60 ভোটসও নেই, 67 ভোটসও নেই, যে ওভাররাইড করার যে ক্ষমতাটাও নেই। সুতরাং যতই তারা কথা বলুন না কেন, এখন তাদের চেষ্টা করতে হবে টু জাস্ট নেগোসিয়েট উইথ রিপাবলিকান। ওয়ার্নার, সেনেটর ওয়ার্নারের মতন যারা আছেন তাদের সঙ্গে নেগোসিয়েট করে একটা টাইম টেবলে যদি তারা বন্দোবস্ত করতে পারেন, তাহলে তাদের একটা, তারা মনে করবেন তারা সফল হয়েছেন তাদের এই ইয়েতে। এই যে তাদের ইলেক্টেড হলেন, যে 2006 এর ইলেকশনে তারা যে ইলেকটেড হলেন, ইলেকটেডের প্রথম কথাই ছিল, তাদের ইলেকশনের মূল উদ্দেশ্য ছিল যে ভোটার্সরা তাদের ভোট দিয়েছেন যাতে না করে তারা এই আমেরিকার এই যে ইরানের যে ইনভলভ, ইরাকের যে ইনভলভমেন্টটা সেটা তারা শেষ করতে পারেন। কিন্তু সেটা তারা পারবেন না যদি না তারা রিপাবলিকানদের সাপোর্ট পান। এখন তারা চেষ্টা করছেন রিপাবলিকানদের সাপোর্টের জন্য। কিন্তু 2018 ইলেকশনে অন্যান্য ব্যাপারও একটা বিরাট রোল প্লে করবে। হেলথ কেয়ারটা একটা বিরাট জিনিস যেটা ডেমোক্রেটসরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আজকের আপনার এই ধরুন এত ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে আমেরিকা হেলথ কেয়ারের ব্যাপারে। তার এখন আপনার প্রায় 5 কোটি মানুষ এখানে যাদের কোনো হেলথ কেয়ারের সিকিউরিটি নেই, কোনো ইন্স্যুরেন্স নেই, এবং এক একটা হেলথ কেয়ারের যে খরচ, এমার্জেন্সিতে যে খরচ হয় সেটা এমার্জেন্সি শুধু ওই 1 ঘন্টা 2 ঘন্টার আন্ডার দ্য ল তারা ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু পোস্ট এমার্জেন্সি কেয়ারটা তারা একেবারে মানে কোন প্রোটেকশন নেই। এটা একটা বিরাট জিনিস। সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্টের একটা বিরাট জিনিস যেটা ডেমোক্রেটসরা করছেন। তারা বলছেন যে দেখো তোমরা রিপাবলিকানসরা তোমরা এই কর্পোরেট ওয়েলফেয়ার করে যাচ্ছ, কর্পোরেশনসদের অন্য ট্যাক্স ব্রেক দিচ্ছ, বড় লোকদের বড় করে দিচ্ছ, কিন্তু এই সাধারণ মানুষের যে সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট এই তাদের যে কষ্টটা হবে তারা তোমরা দেখছো।
ডক্টর খান আপনাকে একটু থামাতে হবে,
অংশ রাখবে এই 2008 এর ইলেকশন।
ডক্টর খান ধন্যবাদ, আপনি আমাদের একটু বিরতি নিতে হচ্ছে। আমাদের আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের একটি কল আছে মালয়েশিয়ার থেকে মনে হচ্ছে, বলুন। হ্যালো, বলুন।
হ্যালো, সবাইকে আমি মালয়েশিয়া থেকে জহরুল ইসলাম বলছি।
বলুন।
যেমন বাংলাদেশে সক্রিয়ভাবে ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা রাজনীতির সাথে জড়িত আছে, আমেরিকায় ছাত্রদের কতটুকু রাজনীতির সাথে এরা সক্রিয়ভাবে জড়িত আছে, আর ছাত্রদের রাজনীতি একটা দেশের জন্য কতটুকু মঙ্গল এবং কতটুকু অমঙ্গল?
আচ্ছা, ধন্যবাদ ডক্টর চৌধুরী, আপনি যদি এটার উত্তর দেন।
জি নিশ্চয়ই, মিস্টার জহুরুল ইসলাম সাহেব মালয়েশিয়া থেকে বলছি, আপনাকে অনেক ধন্যবাদ। ছাত্ররা যারা ইয়াং লোকজন তারা নিজের লেখাপড়ার পাশাপাশি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যেটা তাদের নিজের ভবিষ্যতের কথা মনে পড়ে। সেদিক থেকে আমেরিকাতে যে সমস্ত ইউনিভার্সিটি কলেজে যারা লেখাপড়া করে তারা রাজনীতির সাথে মোটামুটি জড়িত, তারা সমস্ত ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলে, তাদের ওখানে বিভিন্ন সভা সমিতি হয়, অ্যাসোসিয়েশন আছে। আপনি যে প্রশ্নটা করলেন বাংলাদেশের প্রেক্ষিতে, সেটা হল যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত আপনার 30-35 বছর স্বাধীনতার পরে, তার আগে যে ছাত্র আন্দোলন ছিল বিভিন্ন সময়ে, স্বাধীনতা আন্দোলন কিংবা ভাষা আন্দোলন, সেদিক থেকে রাজনীতির প্রেক্ষাপটটা তো বদলে গেছে। দেশটা স্বাধীন হয়েছে বাংলাদেশে, সুতরাং এখন নিজস্ব সরকার দেশের উন্নয়ন কাজ করবে, ছাত্ররা ইউনিভার্সিটি কলেজে সেই সমস্ত আলোচনা করবে, রাজনীতি নিয়ে কথাবার্তা বলবে। যেটার তফাতটা সেটা হল যে আপনার শুধু বাংলাদেশ নয়, ভারত মহাদেশেই, উপমহাদেশে আপনার যে ছাত্রদের হরতাল কিংবা মারামারি কিংবা হানাহানি রাস্তায় গাড়ি ভাঙা, এগুলি আমেরিকাতে নাই, বিকজ এখানে আইনের শাসনটা বড় কঠিন, আইন সেগুলি এলাও করে না। আপনার প্রটেস্ট করার জন্য বিভিন্ন রকমের সুবিধা আছে, মিটিং করা যায়, সেগুলি করা যায়। সেদিক থেকে ছাত্ররা যদিও কনসিয়াস, কিন্তু আমাদের বাংলাদেশের বা ভারতীয় প্রেক্ষাপটে তাদের থেকে অনেক আলাদা। এইটা হল সবচেয়ে মানে স্টার্ক ডিফারেন্স যেটা আমরা বলি। ইউরোপেও সে একই রকম জিনিস আছে। যে এটার সুবিধাটা হল গণতন্ত্র যখন আপনার খুব ম্যাচিউর হয়, অনেকদিন থাকে একটা দেশে, যখন একটা সরকার শাসনতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালায় 15-50 বছর 100 বছর থেকে, তখন এগুলি আস্তে আস্তে হয়। বাংলাদেশের প্রেক্ষিতে আপনার প্রশ্নের প্রেক্ষিতে এটা এখন হবে, আরো সামনে আরো ভালো হবে, এবং এখনো আলোচনা হচ্ছে যাতে করে ছাত্রদের রাজনীতি যাতে সীমিত আকারে গণ্ডগোল না করে, মারামারি না করে, গাড়ি না ভেঙে করা যায়, সেটার একটা হয়তো কথাবার্তা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
এরপরে আরেকটি প্রশ্নে যাওয়া যাক।
আমি লিলি রহমান, ভার্জিনিয়ায় বসবাস করি। বর্তমানে বিভিন্ন মতামত শোনা যাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের মধ্যে নন ইমিগ্রেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সংকটময় মুহূর্তে নন ইমিগ্রেন্ট শিক্ষার্থীরা কিভাবে এফেক্টেড হবে? তারা কি এদেশের পড়াশোনা থেকে মাঝপথে বঞ্চিত হবে? এ ব্যাপারে দু দলের মতামত জানতে আমরা বিশেষ আগ্রহী। ধন্যবাদ।
ডক্টর খান, আপনি দীর্ঘদিন পড়িয়েছেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে, আপনাকে জিজ্ঞেস করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
এর কতগুলো দিক আছে। একটি হচ্ছে আপনার ইমিগ্রেশন হচ্ছে এই দেশের বিরাট আছে, দেশের শক্তির মূল হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশনের মাধ্যমেই এই দেশের যে প্রতিভাটা বিকশিত হয়েছে ইমিগ্রেশনের মধ্যে দিয়ে হয়েছে। নানা দেশ থেকে মানুষ এসছে, তাদের নিজের স্কিলস, তাদের জ্ঞান বিজ্ঞান নিয়ে এসছেন, এবং এই দেশকে উন্নতির পথে তারা নিয়ে গেছেন। তো ইমিগ্রেশনটা বিরাট জিনিস, এবং এটা 9/11 এর পরে এরা পেট্রিয়ট অ্যাক্ট করে কিছুটা গর্ব করেছিলেন ইমিগ্রেশন ব্যাপারে, এবং এটা ইউনিভার্সিটিগুলো বিরাট ক্ষতি হয়েছে। এবং আজকে এই বছর দুয়েক ধরে গভর্নমেন্ট চেষ্টা করছে যে এটা যাতে রিভার্স করা যায়। এবং এখন ইমিগ্রেশনে যারা H1 ভিসা নিয়ে আসছেন, যারা ধরুন ইন্ডিয়ার কিংবা বাংলাদেশের কিংবা পাকিস্তানের কিংবা অন্যান্য দেশের যারা ব্রিলিয়ান্ট ছাত্র H1 ভিসা নিয়ে আসছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিংবা অন্যান্য কোন রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চার হিসাবে আসছেন কিংবা ইউনিভার্সিটির কোন পদে যোগ দিতে আসছেন, তাদের জন্য এটা এখন এই বছরখানেক ধরে এটা অনেকটা সুবিধা করে দেওয়া হচ্ছে। কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা হয়েছে আপনার 2002, 2003, 2004 বিরাট একটা ক্ষতি হয়েছে। এবং যার জন্য এটা আমার এক বন্ধু ইংল্যান্ডে পড়ান, তিনি বলছেন যে দেখো তোমাদের তো একটু ক্ষতি হলো কিন্তু এতে ব্রিটিশ ইউনিভার্সিটির অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী আমরা পাচ্ছি ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড যেটা তোমরা আগে পেতে, কিন্তু এখন আমার মনে সেটা একটু রিভার্সাল আমি দেখতে পাচ্ছি। তো এর আর একটা দিক হচ্ছে যে আপনার এই যে ইউনিভার্সিটির যে আপনার যে রিসোর্সগুলো এটা এই এই দেশের ছাত্রছাত্রীদের যতখানি রিসোর্স তারা পান, বিশেষ করে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিস, এদের যে মানে মানে কম্পারেটিভলি বলতে গেলে এই রিসোর্সটা বাইরের থেকে অনেক বেশি আসে, এটা রিলেটিভলি স্পিকিং। এবং এই রিসোর্সটা না থাকলে আপনার এই রিসার্চের বলুন অন্যান্য দিকে যে উন্নতির যে একটা পথ সেটা অনেকটা খর্বিত হয়ে যায়। তো এখানে এই দুটো দিকেই আমরা বলছি, এবং আমাদের এই ব্যাপারে ইউনিভার্সিটি যখন আমি পড়াতাম, আমি তো এখন প্রফেসর এমেরিটাস, আমি রিটায়ার বলতে পারেন, তখন আমি যখন পড়াতাম এবং আমি যখন চেয়ারম্যান ছিলাম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, তখন এর ব্যাপারে আমি ওই 9/11 এর পরেই বলেছি যে দেখো তোমরা কিন্তু এটা ওই অন্যদিকে এক্সট্রিমের দিকে চলে যেও না, কারণ এটা যে পলিসি তোমরা ঠিক রাখো, আগের যে পলিসি তুমি রেখেছো সেটা রাখো, এবং ভিসার ব্যাপারে যতটা সহজ করে দিতে পারো সে সহজ করার চেষ্টা করো। কিন্তু সেটা আমার কতটুকু আমি সক্ষম হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় কিছুটা সক্ষম হয়েছে ইউনিভার্সিটি অফ উইসকনসিনের ব্যাপারে। এবং আমার মনে হয় অন্যান্য যে আমাদের যারা শিক্ষক ছিলেন অন্যান্য ইউনিভার্সিটি তারাও এই ব্যাপারে আমার সঙ্গে একমত হবে।
সংক্ষেপে একটা কথা বলি, লিলি রহমান যে প্রশ্নটা করলেন নন ইমিগ্রেন্ট ছাত্র যারা এদেশে আসছে তাদের সমস্যাটা নিয়ে, যুক্তরাষ্ট্রের যে অভিবাসন আইন আছে ইমিগ্রেশন আইন, সেখানে নন ইমিগ্রেন্ট ছাত্র যারা আসে লেখাপড়া করার জন্য, লেখাপড়া করার পরে তারা যদি কোনো কাজ কিংবা রিসার্চ করার জন্য পারমিশন চায় তারা সেটা পায়, আইনি প্রক্রিয়া সেটা হয়। এবং যেহেতু এই দেশের আইন মোটামুটি স্বচ্ছ এবং ক্লিয়ার, সেই আইনে সবাই এই সুযোগটা নিতে পারে এবং নিচ্ছে। যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এই দেশে আসার ভিসাটা নিয়ে সমস্যাটা হচ্ছে, যেটা প্রফেসর খান বললেন যে তারা 2001 এর এই টেরোরিস্ট অ্যাটাকের পরে এই ভিসা নিয়ে অনেক কঠিন সমস্ত নিয়মকানুন করল, যে নিয়মকানুনগুলি এখন কিছুটা শিথিল হচ্ছে। সেদিক থেকে যারা নন ইমিগ্রেন্ট ভিসায় এখানে লেখাপড়া করতে আসছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তারা যদি এখানে থেকে কাজ করতে চায়, এদেশের অর্থনীতিতে সম্পৃক্ত হতে চায় এবং ট্যাক্স দিয়ে থাকতে চায়, এটা ভালো জিনিস, আমেরিকা সেটা গ্রহণ করে এবং আমেরিকা ইমিগ্রেন্টদের উপরে বেস করেই কিন্তু এই রাষ্ট্রের অর্থনীতির উন্নতি হচ্ছে। কিন্তু যারা থাকতে চাইবে না তারা নিজস্ব চিন্তাভাবনায় অন্য কাজে যাবে বা নিজের দেশে ফিরে যাবে লেখাপড়া করার পরে, যেটা অনেকে যায়। কিন্তু নন ইমিগ্রেন্টদের জন্য এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল কনটেক্সটে, আপনার রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি বলেন, এসব ব্যাপারে তারা মোটামুটি একই ধরনের চিন্তাভাবনাই করে, কোনো এক্সট্রিম চিন্তাভাবনা করার কোন সুযোগ আর এখন এখানে নাই।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শ্রোতাদের আবার মনে করে দিচ্ছি আপনারা সরাসরি 2026193062 এই নম্বরে টেলিফোন করুন প্রশ্ন করার জন্য। এবার আরেকটি প্রশ্নে যাওয়া যাক।
আমি ফজলুদ্দিন বড়ভাইয়া গুয়াহাটি আসাম ভারত থেকে বলছি। হ্যালো ওয়াশিংটনে, আমার প্রশ্ন হল বিশ্ব জনমতকে তোয়াক্কা না করে বুশ প্রশাসন ইরাক আক্রমণ করেন আর সে দেশের রাষ্ট্রপ্রধানকে ফাঁসি কাছে ঝুলিয়ে বিশ্ব সমাজকে বুঝিয়ে দিলেন যে আমেরিকা বিশ্বে একাই 100। বর্তমানে ইরাকে প্রতিনিয়ত চলছে খুন খারাপি রাহাজানি, অথচ এহেন পরিস্থিতিতে বুশ প্রশাসন চাইছেন ইরাক থেকে সেনা সরিয়ে নেবেন। ইরাকে কি বুশ প্রশাসনের তথাকথিত গণতন্ত্র ফিরে এসেছে? ইহাই রিপাবলিকানদের কাছে আমার জিজ্ঞাসা। আর বিশ্বতরাস ওসামা বিন লাদেন তার সাম্প্রতিক ভিডিও টেপে বলেছে মার্কিন সেনারা ইরাকে কেবল সমুদ্র থেকে জল সিঞ্চন করছে। এ সম্পর্কে পার্লামেন্টের ডেমোক্রেট সদস্যরা কি বলতে চান ইহাই আমার জিজ্ঞাসা।
অসম থেকে যিনি কল করেছেন ফয়জুদ্দিন, তিনি রিপাবলিকানদের অভিমতটা জানতে চাইছেন যে ইরাকে কি গণতন্ত্র ফিরে এসেছে, তাহলে কিভাবে সৈন্য প্রত্যাহার করা হবে। ডক্টর চৌধুরী,
জিনিসটা আপনাকে অনেক ধন্যবাদ। জিনিসটা যত আপনার সিম্পল ভাবে দেখার কথা হচ্ছে এত সিম্পলি দেখার সুযোগ নাই। একটা দেশে যখন 30-40 বছরের একটা অটোক্রেটিক সরকারকে সরিয়ে নতুন নির্বাচন করে আরেকটা নির্বাচন করে নতুন একটা সরকার আসলো, সেখানে মার্কিন সৈন্যরা তাদেরকে সাহায্য করছে, এই সরকার যেহেতু দেশটা ভালোভাবে চালাতে পারে, সিকিউরিটি ইম্প্রুভ করতে পারে, সেটা হয়নি বিভিন্ন কারণে। যেমন অনেক টেরোরিজম, যারা বোমা মেরে বিভিন্ন মানুষকে মেরে ফেলছে, সাধারণ মানুষকে মেরে ফেলছে, সেটা হলো একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো যে তাদের যেহেতু গণতান্ত্রিক অভিজ্ঞতাটাই নেই, সুতরাং নতুন করে অন্যান্য সম্প্রদায় শিয়া সুন্নি কুর্দি বলেন বিভিন্ন প্রদেশে তাদের সাথে আলাপ করে নিজের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে রাজনৈতিক বিচক্ষণতার দরকার সেটাও যে আমরা দেখছি তা নয়। সেই প্রেক্ষিতে আমেরিকান সৈন্য তাড়াতাড়ি ফিরে আসাটা সম্ভব নয়, যেটা এখনকার রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন বা প্রেসিডেন্ট বুশের অ্যাডমিনিস্ট্রেশন সে কথাটা বলছে। অন্য পার্টি যারা আছে ডেমোক্রেট তারাও একই কথা বলছে, তাদের শুধু কথাটা হল যে আমরা তাড়াতাড়ি সৈন্য আনতে চাই আমেরিকার, যাতে করে আমেরিকার সৈন্যরা বেশি সংখ্যায় ওখানে না মারা যায়। সমস্যাটা কিন্তু আমেরিকার সৈন্য আসলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য ইরাকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দরকার, নির্বাচন বলেন, প্রাদেশিক সরকার বলেন, প্রাদেশিক সরকারের সমস্ত কাঠামো দরকার, এবং কেন্দ্রীয় সরকার যেটা এখন আছে তাদেরকে আরো শক্ত হওয়ার জন্য, তাদের সিকিউরিটি বাড়ানোর জন্য, সৈন্যদের ট্রেনিং দেওয়ার জন্য, এগুলো নিয়ে একটু আগেও আলাপ হল, সেগুলি এখনো হয়নি যেটা হওয়ার কথা ছিল। কেন হয়নি সেটা নিয়ে বিশ্লেষণটা হচ্ছে। কিছু কিছু সমস্যা ছিল ট্রেনিং এর ব্যাপারে, তারপরে কিছু সমস্যা ছিল যে যারা টেরোরিস্ট যত সংখ্যা ছিল বলে অনুমান ছিল তার থেকে অনেক বেশি, বিদেশ থেকে সিরিয়া বা ইরান বলে অন্য দেশ থেকে তারা এসে আমেরিকানদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। সুতরাং এটা ইট ইজ এ ভেরি কমপ্লেক্স ইস্যু। কিন্তু সমস্যাটা একটা মানে কথা বললে যে আমেরিকান সৈন্য নিয়ে আসলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। আর একটা একটা কথা আমি একটু মানে শ্রোতাদের জন্য বলতে চাই, যেটা ডক্টর খানও বললেন একটু আগে, যে আমেরিকা ইরাকে তেল নেওয়ার জন্য গেছে, কথাটা আসলে কিন্তু অত সোজা কথা নয়। আমেরিকা ইরাক থেকে খুব অল্প সংখ্যক তেল আনে, তারা বেশিরভাগ তেল আনে ভেনিজুয়েলা থেকে এবং সৌদি আরব থেকে। সমস্যাটা হল পশ্চিমা দেশের এবং পৃথিবীর অর্থনীতির উন্নয়নের জন্য এবং স্টেবিলিটির জন্য মিডল ইস্টের অয়েল ফ্লোটা যেন রেগুলার থাকে, একটা বড় শক্তি যেন পুরা অয়েল রিসোর্সটাকে কন্ট্রোল করতে না পারে, যে ইয়েটা পসিবিলিটিটা সাদামের সময় ছিল, সেজন্য সে কুয়েত পর্যন্ত দখল করলো, তাকে ওখান থেকে সরাতে হল। আমেরিকার বা পশ্চিমের বা এই গণতান্ত্রিক বিশ্বের চিন্তা হল মিডল ইস্টের যে ন্যাচারাল রিসোর্স যেটা আছে অয়েলটা, সেটা যেন কোনো একটা লোক বা একটা দেশ কব্জা করতে না পারে, এটা এটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর হবে। সেই চিন্তাটাও কিন্তু আমেরিকার মধ্যে ছিল এবং কোয়ালিশন যারা ব্রিটেন থেকে এসছে, জাপান থেকে এসছে, তারা তাদের মধ্যে ছিল, সেই দিকটা ভুললেও চলবে না। তবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ইরাকে যে মানে সংগ্রামটা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে তা নয়, এই সংগ্রাম আমার ধারণা আগামী অন্তত 10 বছর এটা চলবে, বিকজ ইট টেকস লং টাইম টু এস্টাবলিশ ডেমোক্রেসি।
তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন,
আমি একটুখানি করতে
বলুন,
গণতন্ত্রের যে কাঠামোটা দরকার সেটা তো ইরাকে কোন সময় ছিল না, যেটা চৌধুরী সাহেব বললেন। আর একটা হচ্ছে যে গণতন্ত্রটা উপর থেকে চাপিয়ে যাওয়া যায় না, এটা ভেতর থেকেই এটা গড়ে ওঠে। এবং আজকে ইরাকে আমাদের জেনারেল পেট্রায়াস, ডেভিড পেট্রায়াস চেষ্টা করছেন যে লোকাল ইনভলভমেন্ট, লোকাল কাউন্সিলগুলো তিনি শক্তিশালী করবার চেষ্টা করেছেন, এবং তিনি আনবার যে প্রভিন্সে অনেকটা এ ব্যাপারে তার সফলতা উনি পেয়েছেন, যেখানে আগে সুন্নি জিহাদিস্টদের আমেরিকানের সৈন্যদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেন, আজকে তারা দেখছেন তাদের নিজেদের স্বার্থের জন্য এবং ভবিষ্যতের জন্য তাদের নিজেদের সংস্থাকে আরো জোরদার করতে হবে, এবং তার জন্য হয়তো আমেরিকানদের সাহায্য তাদের নেওয়া উচিত, এটা মনে করে তারা আমেরিকানদের জন্য আগে আমেরিকানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেন, এখন আমেরিকার সহায়তা করছেন, এবং জেহাদিসদের তারা কিছুটা চাপে রেখেছেন, সুন্নি জেহাদিস, আর আল কায়দার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন আনবার প্রভিন্সে, এবং বাগদাদের আপনার আমারিয়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানেও পেট্রায়াস চেষ্টা করছেন এটা রিক্রিয়েট করতে। লোকাল সেলফ গভর্নমেন্টটা যদি জোরদার করা হয় তাহলে একটা সম্ভাবনা আছে, ডেমোক্রেসি গণতন্ত্র গড়ে ওঠার সম্ভাবনা আছে। তো এটা আমি একটু একটু যোগ করতে চেয়েছিলাম।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আমরা আরেকটি প্রশ্নে যাব।
আমার নাম পম্পা ব্যানার্জি ম্যাকডোনাল্ড, আর আমি ওয়াশিংটন থেকে কথা বলছি। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হল, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে কে মনোনয়ন পাবে বলে আপনাদের মনে হয়? আর দ্বিতীয় প্রশ্ন হল, যদি এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে যে কোনো একজন মনোনীত হন, তাহলে তাঁর পক্ষে কি রিপাবলিকান প্রার্থীকে হারানো সম্ভব? কারণ দুজনের একজন মহিলা ও আর একজন অশ্বেতাঙ্গ, যা বেশিরভাগ রক্ষণশীল আমেরিকানদের কাছে গ্রহণযোগ্য নয় বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।
পম্পা ব্যানার্জি ম্যাকডোনাল্ড জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রার্থীদের মধ্যে যে দুজন এগিয়ে আছেন তাদের মধ্যে কে মনোনয়ন পাবেন বলে মনে হয়। প্রশ্নকর্তা অবশ্যই হিলারি ক্লিনটন এবং বারাক ওবামার কথা বলছিলেন। তার দ্বিতীয় প্রশ্ন, যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে কি রিপাবলিকানদের হারানো সম্ভব হবে, যেহেতু একজন মহিলা আর একজন কৃষ্ণাঙ্গ? ডক্টর খান, আমি আপনাকে অনুরোধ করব এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য।
নিশ্চয়ই, হিলারি ক্লিনটন অনেকটা এগিয়ে আছেন, যদি প্রাইমারিজগুলো এখন আপনার আইওয়া ককাস হবে, তারপরে নিউ হ্যাম্পশায়ার হবে, এই প্রাইমারিজগুলো আমার মনে হয় হিলারি ক্লিনটনের সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে বেশ উজ্জ্বল। প্রাইমারিজে উনি নমিনেটেড হবেন ডেমোক্রেটিক পার্টি থেকে, আমার মনে হয় এখন থেকে। আমি যেরকম ভাবে, পলিটিক্স মেক্স অল কাইন্ডস অফ স্ট্রেঞ্জ কাইন্ড অফ এ টুইস্ট অ্যান্ড টার্নস যেটা বলি আমরা, কিন্তু এখন হলে যে ইলেকশন যদি আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে হয়, তাহলে হিলারি ক্লিনটন নমিনেটেড হবেন ডেমোক্রেটিক পার্টি থেকে। আর উনি যদি নমিনেটেড হন আর জেনারেল ইলেকশন হয় আপনার 2008, অনেকগুলো জিনিস নির্ভর করবে। তার হেলথ কেয়ারের উপরে তিনি একটা বিরাট চাপ দিচ্ছেন। আপনাদের মনে আছে 1993-94 উনি যখন ফার্স্ট লেডি ছিলেন, বিল ক্লিনটনের হেলথ কেয়ারটা উনি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার ওই স্বচ্ছতার একটা অভাব ছিল এবং উনি পার্টিসিপেশনটা খুব একটা সিরিয়াসলি উনি নেননি, যেটা আপনার লেজিসলেটার্স সঙ্গে এবং যারা স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে যে তাদের যে একটা ইন্টারাকশনের দরকার সেটা খুব একটা সিরিয়াসলি নেননি। এবার আমার যা মনে হচ্ছে উনি ওই যে ভুলগুলো সেটা আপনার শোধানোর চেষ্টা করছেন, এবং এটা হলে আজকে আপনার 5 কোটি লোকের কোনো হেলথ কেয়ার নেই, কোনো প্রোটেকশন নেই, এবং আমার মনে হয় এটা একটা বিরাট কাজ করবে এই জেনারেল ইলেকশনে। এবং রিপাবলিকানসরা কেউ এর কাছাকাছি আসতে পারেনি হেলথ কেয়ারের যে সমস্যা সমাধানের যেই প্ল্যান প্রোগ্রাম হিলারি ক্লিনটন এগিয়ে নিয়ে গেছেন, তার কাছাকাছি কোনো ডেমোক্রেট আসতে পারেনি। তো হিলারি ক্লিনটনের ইরাকের ব্যাপারে তারা বলছেন যে উনি তো 2002 ইরাকের ভোট দিয়েছিলেন বুশকে আপনার সমর্থন করে, আজকে উনি একেবারে 180 ডিগ্রিস টার্ন অ্যারাউন্ড করেছেন, এটা তো কনসিস্টেন্সির একটা অভাব। এটা করলো আজকে এই ব্যাপারেও উনি কোনো ক্ষমা চাননি, উনি বলেছেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে তাঁর যেটা মনে হয়েছে সেটা করেছেন, এবং আজকের সময় পরিপ্রেক্ষিতে তিনি ভাবছেন, তিনি মনে করছেন যে ইরাকের থেকে আমাদের সরে আসলে এই ইরাকের যে সমস্যাগুলো এই সমাধান অনেক তাড়াতাড়ি হবে, কারণ যে এই আমাদের এই আমেরিকান প্রেজেন্সের জন্যই ইরাকের যে আপনার ইনসার্জেন্সি বলুন এবং শিয়া সুন্নি যে সিভিল ওয়ার, এরা ভাবছেন যে এই এটা হচ্ছে জকিং ফর পাওয়ার, এবং এই পাওয়ারটার যে আমেরিকান যে আমব্রেলার জন্য তারা ভাবছেন যে এই সুযোগে আমরা যা করে নেই, কিন্তু আমেরিকা যদি উইথড্রলের যদি প্রেশারটা তাদের উপরে দেওয়া হয় তাহলে তারা ভাববেন যে তাদের ভবিষ্যতে তাদের কম্প্রোমাইজ ছাড়া উপায় নেই, আর কম্প্রোমাইজ না করলে ইরাক তিন ভাগে বিভক্ত হয়ে যাবে।
ডক্টর খান, প্রশ্নকর্তা যে বিষয়টির উপর একটু জোর দিচ্ছিলেন সেটা হচ্ছে যে একজন মহিলা হিলারি ক্লিনটন তাকে কি মানে সে তিনি যদি মনোনয়ন পান তবুও ভোটাররা কি সেটা মেনে নেবেন? জেনারেলি স্পিকিং আমেরিকার যে সমাজ ব্যবস্থা এখন আপনি সে সম্পর্কে কি মনে করেন?
তারা মেনে নেবেন এটা হচ্ছে আমি একটা কতগুলো সার্ভে এগুলো আনসাইন্টিফিক সার্ভে বলবো করেছি ভাবছি আমিও আই ওয়াজ সারপ্রাইজড যে আমিও ভেবেছিলাম যে অন্তত হিলারি ক্লিনটন আপনার জেন্ডারের ব্যাপারে জেন্ডার ইস্যুর ব্যাপারে আমেরিকানরা এখনো সবেনিস্টিক অনেক মনে করেছিলাম, কিন্তু হিলারি ক্লিনটনের ব্যাপারে যদিও তার অনেকেই মানে এক্সট্রিম যারা সাপোর্ট করেন তারা খুব সাপোর্ট করেন, যারা অপোজ করেন খুব অপোজ করেন, কিন্তু ফেন্স সিটার্স যারা আছেন তারা মনে করেন যদি হিলারি ক্লিনটন এগেনস্ট জুলিয়ানি যে হিলারি ক্লিনটন এগেনস্ট জুলিয়ানি ফ্রেড থমসন এখন উঠে আসছেন রিপাবলিকানদের মধ্যে, এদের যে কোনো এগেনস্টেই হিলারি ক্লিনটনই হবার সম্ভাবনা অনেক বেশি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আরেকটি টেলিফোন আছে মনে হচ্ছে মালয়েশিয়া থেকে, প্রশ্নটি নিয়ে নি বলুন। হ্যালো
ওয়ালাইকুম। হ্যাঁ আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম আর কি।
আপনার নামটা বলুন।
জহরুল ইসলাম বলছি।
আচ্ছা বলুন।
যেমন বর্তমানে ইরাকে যে এত হানাহানি এবং একে অপরকে সিয়া মারতে সিয়া সুন্নিকে মারতেছে সুন্নি মারতেছে সিয়াকে, এই যে একটা মানে যে একটা মানে জাতিগোষ্ঠীর ধ্বংসের যে একটা মানে একটা পরিকল্পনা বা একটা ধারা, আমার প্রশ্ন যে আগামী 2008 যদি আমেরিকায় নির্বাচনে বর্তমান সরকার পরিবর্তন যদি অন্য কোন সরকার আসে তাহলে ইরাকের ব্যাপারে তাদের নীতি নীতির কি কোনো পরিবর্তন ঘটবে?
ঠিক আছে ডক্টর চৌধুরী আপনাকে জিজ্ঞেস করব।
জি নিশ্চয়ই জনাব ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমেরিকার নীতিগুলি যখন বানানো হয় তখন দেশের স্বার্থটা সবচেয়ে বড় করে দেখা হয়, সেটা ডেমোক্রেট পার্টি বলুন কিংবা রিপাবলিকান পার্টি বলুন, কিন্তু এই এই স্বার্থটাকে সামনে নেওয়ার জন্য বা স্বার্থটাকে রক্ষা করার জন্য কার্যপ্রণালীতে তফাত থাকতে পারে ডেমোক্রেটদের এবং রিপাবলিকানের মধ্যে, কিন্তু তাদের দেশের স্বার্থের ব্যাপারে কোনো ইয়ে নেই, কম্প্রোমাইজ করে না তারা। আচ্ছা সেটা যদি হয়, যদি মনে করেন আপনার হাইপোথেটিক্যালি 2008 এর ইলেকশনে এখন রিপাবলিকান পার্টি হোয়াইট হাউসে আছে তারপরে হয়তো ডেমোক্রেটিক পার্টি যদি যায় হোয়াইট হাউসে তখন তাদের কোনো চেঞ্জ হবে কিনা, আপনার অপশন যেটা থাকবে এবং পলিসি যেটা থাকবে সেটা কখনোই চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হতে পারে সেটা হলো টেকনিকটা চেঞ্জ হবে কিংবা কোনটা করলে কখন কিভাবে সেটা করতে হবে। আপনাকে বুঝতে হবে মিসেস ক্লিনটন নিজে যখন সিনেটর ছিলেন উনি এই ইরাকে যুদ্ধের ব্যাপারে ভোট দিয়ে রাষ্ট্রপতিকে প্রেসিডেন্টকে সে পারমিশনটা দিয়েছেন। দ্বিতীয় কথাটাও আমি যেটা বলি আপনি যেটা শিয়া সুন্নিদের মারামারি কথা বললেন এবং আমেরিকা যদি ইরাক থেকে চলে আসে তাহলে কি হবে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যেটা আমেরিকা নিজের দেশীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট সেটা হলো তারা বা পশ্চিমা স্বার্থ যেটা যে তারা কখনোই চায় না মিডল ইস্টের তেল সম্পদটা এনার্জিটা একটা একটা গোষ্ঠীর হাতে যেন জমা না পড়ে। যদি আমেরিকা তাড়াতাড়ি ইরাক থেকে চলে আসে সম্ভাবনা হবে যে ইরান একটা বিরাট ইনফ্লুয়েন্স করবে ইরাকের প্রতি, তারা প্রতিবেশী দেশ ইরানের নিজস্ব তেল সম্পদ অনেক বেশি, তারা যদি ইরাকের উপর ইনফ্লুয়েন্স করে তাহলে সেটা পশ্চিমা স্বার্থের জন্য গণতন্ত্রের জন্য বিরাট হুমকি হবে। সেদিক থেকে আমেরিকা চাইবে না খুব তাড়াতাড়ি ইরাক থেকে চলে আসবে এবং একটা আনস্টেবল কন্ডিশন দিয়ে আসবে, যেটা চাইবে সেটা হলো একটা ডেমোক্রেসি করে সেন্ট্রাল গভর্নমেন্ট করে যারা যেন নিজস্ব স্বার্থ দেখতে পারে এবং বাজারে বিশ্ববাজারে যেন ইরাকের যে সমস্ত তেল আছে তারা যেন ঠিকমতো সেটা দিতে পারে। এটা কিন্তু কোন পার্টির ইস্যু না, এটা দেশের স্বার্থের ইস্যু, এটা পুরা পশ্চিমা আপনার ইকোনমিক ইন্টারেস্ট এটাকে এটার সাথে জড়িত আছে, সেটা এইভাবে দেখলে চলবে না।
ধন্যবাদ। এর পরের প্রশ্নে যাব।
আমার নাম সাইদ আহমদ, আমি মেরিল্যান্ড অঞ্চলের ওয়াটসনফিল এলাকায় থাকি। আমার প্রশ্ন হল যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দুই পক্ষ ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকানদের হেল্প প্ল্যান সম্পর্কে তাদের কি পরিকল্পনা আছে। অন্য প্রশ্ন হল যে ইমিগ্রেন্ট এখানে বহু হয়ে গেছে এখন, এদের ছেলে মেয়েদের আগামীতে ভবিষ্যতে লেখাপড়ার বিষয়ে এই দুই দল নির্বাচনে কি প্রশ্ন নিয়ে বা কি উত্তর নিয়ে আসছে? ধন্যবাদ
ডক্টর খান। আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের উত্তর দেন।
নিশ্চয়ই, এটা তো আমি একটু আগেও বলেছি যে হিলারি ক্লিনটনের খুব একটা এলাবোরেট একটা প্ল্যান আছে, যে যাদের আপনার এই যে প্রায় 5 কোটি লোকের মতন যাদের হেলথ কেয়ার নেই, তারা যাতে এই হেলথ মেইনটেন্স অর্গানাইজেশনের ভেতর দিয়ে তারা হেলথ কেয়ার পান এবং একটা ন্যায্য মূল্যে তারা যাতে হেলথ কেয়ারটা প্রোটেকশনটা পান, সেই ব্যাপারেই উনি তার প্ল্যানটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং যেটা 1993 করেছিলেন, 1994 করেছিলেন, খুব একটা চেঞ্জ উনি করছেন না। যেটা চেঞ্জ হচ্ছে সেটা এবার উনি ওনার ওই পার্টিসিপেশনটা উনি উপরে জোর দিচ্ছেন, সেই আপনার যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা স্টেক হোল্ডার যারাই এদের এগেনস্টে লবি করবেন তাদের সঙ্গেও তিনি যোগাযোগ চেষ্টা করছেন, লেজিসলেটরদের সঙ্গে, দুই পার্টির লেজিসলেটর সঙ্গেই উনি চেষ্টা করছেন। বাই পার্টিসান কাজটা উনি খুব ভালো করেন এর আমরা সবাই জানি। এবং আপনার এই যে সিটিজেন গ্রুপসগুলো, যে সুশীল সমাজ এই দেশে, এটাও তিনি জোরদার তার সমর্থনটা জোরদার করবার চেষ্টা করছেন। তো আমার মনে হয় উনি যেটা যে কাভারেজটা উনি ইউনিভার্সাল কাভারেজ যেটা আমরা দেখছি, যে অনেকে বলছেন যে এটা খুব ইনএফিশিয়েন্ট হবে, কিন্তু আমরা দেখছি যে ওয়েস্টার্ন ইউরোপে যে ইউনিভার্সাল কাভার আছে, জার্মানিতে বলেন, ফ্রান্সে বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বলেন, সেটা কিন্তু ইনএফিশিয়েন্সের, তারা কিন্তু আপনার রিসোর্সটা অনেক বেশি তারা ম্যাক্সিমাইজ করে। এমনকি আমাদের যে নেইবারের যে কানাডা, তাদের ইউনিভার্সাল কাভারেজ আছে, অনেকে বলেন তারা ইনএফিশিয়েন্ট, কিন্তু আমি যতটুকু জানি যে তারা রিসোর্সটা ম্যানেজ করেন অনেক সুন্দরভাবে ম্যানেজ করেন। তা আমার মনে হয় মিসেস ক্লিনটন যদি প্রেসিডেন্ট হন তাহলে উনি ইউনিভার্সাল কাভারেজ দেবেন। এবং আমেরিকার আমি অনেক ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে এটা এটা এফিসিয়েন্সিটা বাড়াবে, কমাবে না বাড়াবে, রিসোর্স তো ম্যানেজ হবেই, এফিসিয়েন্সিটাও বাড়াবে এই ব্যাপারে।
ধন্যবাদ। রিপাবলিকান দলের যারা মনোনয়ন প্রার্থী তাদের মধ্যে দেখা যাচ্ছে জনমত সমীক্ষায় রুডি জুলিয়ানি এগিয়ে আছেন, তারপরে টমসন, এবং তারপরে ম্যাকেইন, এবং শেষে আছেন রমনি, এবং অবশ্য অন্যান্য কয়েকজন প্রার্থী আছেন। ডক্টর চৌধুরী, আপনি যদি এটার উপর একটু আলোকপাত করেন।
আচ্ছা, আপনার নির্বাচনের প্রেক্ষিতে রিপাবলিকান পার্টির যে এখনকার ধারা, 5-6 জন বা 4-5 জন বিভিন্ন লোক নমিনেশন পাওয়ার চেষ্টা করছে, প্রসেসটা হবে একটা প্রাইমারি হবে, তারপরে ডিসাইড হবে পার্টি থেকে কে নমিনেশনটা পাবে। আপাতত মনে হচ্ছে নিউ ইয়র্কের আগের যে মেয়র ছিলেন জুলিয়ানি উনি এগিয়ে আছেন, নতুন ক্যান্ডিডেট আসছে যেমন ফ্রেড থমসন, একসময় সেনেটর ছিলেন, ম্যাকেইন আছেন, উনি অনেকদিন থেকে সেনেটর, এবং উনি 2000 প্রেসিডেন্ট বুশ যখন চাইলেন তখন উনিও চেষ্টা করলেন। রিপাবলিকান পার্টির নমিনেশন পাওয়ার ব্যাপারে যে প্রাইমারিগুলি হবে তাদের যে ইস্যুগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলি খুব একটা যে বদল হয়েছে তা নয়। তারা কম ট্যাক্স চায়, তারা সরকার ছোট চায়, তারা ইমিগ্রেশন কন্ট্রোল চায়, এবং ল অ্যান্ড অর্ডার যেন থাকে ঠিকমতো সেটা চায়, এবং ইমিগ্রেশনটা যেন আইনগতভাবে হয়। এদেশে 10 লক্ষ বা 12 লক্ষ যেটাই বলেন, 12 মিলিয়ন অলমোস্ট 10 মিলিয়ন 1 কোটির মতো বেআইনিভাবে লোকজন আছে, সেটাই একটা দেশের জন্য এটা ঝুঁকিপূর্ণ জিনিস, সেটা সিকিউরিটি ইস্যু হতে পারে। তাদেরকে ইমিগ্রেশন স্ট্যাটাসটা দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে প্রেসিডেন্ট বুশের একটা প্রস্তাব ছিল যেটা ডেমোক্রেটরা একসময় অ্যাকসেপ্ট করতে চায়নি, সেটা নিয়ে এখন ডিবেট হচ্ছে। ডেমোক্রেটরা এখন কংগ্রেসের যেহেতু মেজরিটি, তারা হয়তো এটাকে আবার রিভাইভ করে মডিফাই করে এটা পাশ করাতে চাইবে। রিপাবলিকানরা ডেমোক্রেট থেকে তফাতটা কিভাবে সেটা হলো সবচেয়ে বড় জিনিস। প্রথম তফাতটাই হলো তারা ট্যাক্স কম চায়, তারা সরকারের যেন মানুষের জীবনের নাক না ঘোরায়, বাংলা ভাষায় যেটা বলা হয় সেটা যেন করতে পারে। এখনকার রিপাবলিকান পার্টির আন্ডারে যেটা, মিস্টার বুশের আন্ডারে যেটা হলো, সরকার অনেক বড় হয়ে গেছে সেটাকে ছোট করতে হবে, তারপরে ডেফিসিটটা অনেক বেশি হয়ে গেছে সেটাকে কমাতে হবে, কিন্তু সোশ্যাল প্রোগ্রাম যেগুলি আছে সেগুলি তারা কিছু কমাতে চায় যেটা ডেমোক্রেটরা চায় না। এই তফাতগুলিকে যদি আপনি খুব ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝবেন যে ইলেকটর যারা ইলেকশনে যাবে, নাগরিক যারা ভোট দেবে, তারা একটা ক্লিয়ার ডিফারেন্স দেখবে। যদি রিপাবলিকান পার্টি থেকে আলটিমেটলি মিস্টার জুলিয়ানি ক্যান্ডিডেট হন এবং নমিনেশন পান, ওনার প্রথম ক্রেডিবিলিটি হবে যে উনি টেরোরিজমের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন, নিউ ইয়র্কে উনি করেছেন সেটা দেখিয়েছেন এবং হি ইজ ভেরি পপুলার। আর যদি ধরেন ফ্রেড থমসন কিংবা ম্যাকেইন পান, তাহলে ওনারা ওনাদের সিনেটে যে অভিজ্ঞতাটা আছে রাষ্ট্র আইন প্রণয়নের, ওদের সাথে সমাজ কাজ করার, ডেমোক্রেট নিয়ে কাজ করার, সেটার একটা সুবিধা হবে। এই হলো তফাৎটা।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গোলাম আখতার বাংলাদেশ ইউএসএ হিউম্যান রাইটস কোয়ালিশন থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেটস এন্ড রিপাবলিকানরা মেজরিটি ডেমোক্রেসি অনুযায়ী তারা মেজরিটি ডিসিশন নেয়। ডেমোক্রেটসরাও রাজি হয়েছিল 9/11 এর পরে ইরাক ওয়ারের জন্য, কিন্তু সেই ইরাক ওয়ারে যেহেতু সেখানকার পরিস্থিতি ভালো হচ্ছে না, সেই জন্য ডেমোক্রেটসরা মনে করছে যে আমাদের সরে আসা উচিত। তবে সরে আসলেও 100,000 সোলজার থেকে যাবে। রিপাবলিকানরাও বলেছে যে 100,000 সোলজার থেকে যাবে। তো আমার প্রশ্ন হল যে ডেমোক্রেটস এন্ড রিপাবলিকান এরা যা করে জনগণের ডেমোক্রেটিক প্রিন্সিপাল মেনেই করে, তাদের মধ্যে যত ঝগড়াই থাকুক আলটিমেটলি তারা মেজরিটি মাস্ট বি রুলিং। তো আমার প্রশ্ন হল এই শিক্ষাটা আমাদের অন্যান্য দেশেও যাওয়া দরকার কিনা, না আমরা খুব তাদের ডেমোক্রেট এবং রিপাবলিকান ঝগড়া জাতি থেকে সন্তুষ্ট থাকলেই হবে। এই আমার প্রশ্ন, ধন্যবাদ।
খুব সংক্ষিপ্তভাবে ডক্টর খান আপনি যদি এর উত্তর দেন, আমাদের সময় একেবারে শেষ হয়ে আসছে।
ডক্টর চৌধুরী অলরেডি দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। সব দেশে ন্যাশনাল ইন্টারেস্টটা একটা বিরাট একটা ভূমিকা রাখে এবং এই দেশেও সেটা সব বরাবরই আমরা দেখে এসেছি। এবং এই ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে তাদের খুব একটা আপনার পার্থক্য আপনি দেখবেন না। পার্থক্যটা হচ্ছে যে স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স এর ব্যাপারে পার্থক্যটা আপনি দেখবেন। তো এখানে ইরাকের ব্যাপারে তারা যখন বেছে নেয়, এর জন্য আমি বলবো যে তারা যে ইন্টেলিজেন্সটা যদি একটুখানি তারা যাচিয়ে দেখতেন, তাহলে হয়তো ইরাকের এই এই ভুলটা ওরা করতেন। এই ন্যাশনাল ইন্টারেস্টটা বিরাট ক্ষতি করেছে যে এই ইন্টেলিজেন্স এজেন্সিস গুলো, এগুলো সবসময় আমি আমার লেখাতে লিখেছি যে এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্টেলিজেন্স এজেন্সি যারা অনেক সময় ম্যানিপুলেট করে তাদের নিজের স্বার্থটা এগিয়ে নেবার জন্য, আর এই দেশেও তাই হয়েছে। এবং আপনাদের মনে আছে কিনা 1964 সালে গালফ অফ টঙ্কেনে
আমাদের
নামের সেও ইন্টেলিজেন্স মাধ্যমে জনসন তার বম্বিং এর অর্ডার দিলেন।
আমাদের হাতে আজ আর একেবারে সময় নেই, দুঃখিত, তো তাদের ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। সময়ের অভাবে যাদের প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর এস এস এম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে।